আপনারা আছেন এসবিএস বাংলার সঙ্গে। আরো জানতে শুনুন sbs.com.au/bangla।
সরকার 2020-21 অর্থ বছরের ফেডারেল বাজেট ঘোষণা করেছে। গত তিন দশকের মধ্যে সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটের মধ্যে ঘোষণা করা হলো এবারের বাজেট। সরকার চাইছে করোনা ভাইরাস সংকট নিপতিত অর্থনৈতিক মন্দা থেকে উত্তরণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে তাৎপর্যপূর্ণ এই বাজেট। এবারের বাজেটে ঘাটতি ধরা হয়েছে $213.7 বিলিয়ন, যা এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ। 2024 সালের সরকারের ঋণ গিয়ে দাঁড়াবে $966 বিলিয়ন। এ সময়কালে জনসংখ্যা বৃদ্ধির হার থাকবে 100 বছরের মধ্যে সবচেয়ে কম এবং বেকারত্বের হার ডিসেম্বরে গিয়ে দাঁড়াবে 8%। সার্বিক পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার অর্থনীতি সংকটের মধ্যেই থাকছে। কেমন হলো এবারের বাজেট, এ নিয়ে কথা বলার জন্য আমন্ত্রণ জানিয়েছি অর্থনীতিবিদ ডক্টর মামুন আলাকে, যিনি লেকচারার ইন্টারন্যাশনাল বিজনেস অ্যান্ড স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট, অস্ট্রেলিয়ান ইনস্টিটিউট অফ বিজনেস। ডক্টর মামুন আলা, এসবিএস বাংলায় আপনাকে স্বাগতম।
ধন্যবাদ।
বাজেট ঘোষণার পর দেখা যাচ্ছে যে সার্বিক পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার অর্থনীতি সংকটের মধ্যেই থাকছে, এ প্রসঙ্গে আপনার অভিমত কি?
অস্ট্রেলিয়ার সাম্প্রতিক ঘোষিত বাজেট সম্পর্কে আমার অভিমত খানিকটা মিশ্র। প্রথমত, সরকারের এ ধরনের একটা বড় বাজেট COVID-19 পরিস্থিতির মোকাবেলা করার জন্য খুবই জরুরি ছিল। আমাদেরকে একটা জিনিস লক্ষ্য করতে হবে যে অস্ট্রেলিয়া একটি উন্নত দেশ এবং অস্ট্রেলিয়ার অর্থনীতি অনেক শক্তিশালী। অনেকেই বলছেন যে অস্ট্রেলিয়ার যে বাজেট করা হয়েছে তাতে ঘাটতি সংকট আরো প্রকট হবে। যেমনটি আপনি বলছিলেন যে অস্ট্রেলিয়ার আগামী 2024 সনের মধ্যে ঘাটতি দাঁড়াবে প্রায় $966.2 বিলিয়ন, যেটা GDP-র রেশিও অনুযায়ী প্রায় 43.8%। এখন এটি একটি সমস্যা যে কোনো সরকারের জন্য যদি তার ঋণ বেড়ে যায়, কিন্তু সরকার ইতিমধ্যে বলেছে যে এটা একটা হেভি বার্ডেন, একটা বেশ বড় একটা সমস্যা, এবং তারা যথেষ্ট দায়িত্বশীলভাবেই জিনিসটিকে দেখছেন। এখন আমরা যদি বলি যে এই যে একটা ঘাটতি, এই ঘাটতিটা বিশ্বের অন্যান্য বড় অর্থনীতির সঙ্গে তুলনা করলে কিরকম, আসলে এটি তেমন একটা বড় বিষয় নয়। কারণ আপনি যদি লক্ষ্য করেন যে UK-তে COVID-19-এর আগেও GDP-র তুলনায় যে ঘাটতিটা ছিল সেটা ছিল UK-তে 75%। তার মানে GDP-র 75% অর্থ সমপরিমাণ ঘাটতি ছিল, এবং জার্মানির জন্য এটা ছিল 41.3% এবং ফ্রান্সের জন্য প্রায় 90%, আর জাপানের জন্য এটা ছিল 150%। এখন অস্ট্রেলিয়াতে এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে। যেমন ধরেন 1939 থেকে 1946 সনে অস্ট্রেলিয়ার যে ডেট টু GDP রেশিও সেটা প্রায় 120% পর্যন্ত ছাড়িয়ে গিয়েছিল। এখন এখানে অস্ট্রেলিয়ার জন্য যেটা সবচেয়ে সুবিধার ব্যাপার সেটা হচ্ছে যে বলা হয়ে থাকে যে গত 2000 বছরের মধ্যে সর্বনিম্ন ইন্টারেস্ট রেট এখন আছে, সুদের হার সর্বনিম্ন। এবং তার জন্য হচ্ছে কি যে যখন অস্ট্রেলিয়ার গভর্নমেন্টকে এই ঘাটতি পোষানোর জন্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে বন্ড রিলিজ করার মাধ্যমে অর্থ সংগ্রহ করতে হবে, তখন কিন্তু হচ্ছে কি এর ব্যয় কিন্তু খুব একটা বেশি না। কারণ এখন মাত্র 0.25% ইন্টারেস্ট রেট RBA যেটা ঘোষণা করেছে, পরবর্তীতে এই ইন্টারেস্ট রেট আরো কমতে পারে। কিন্তু যেটা সংকটের ব্যাপার সেটা হচ্ছে যে এটা COVID-19 কে মোকাবেলা করার একটা বাজেট, কিন্তু COVID-19 এর যে ধাক্কা সেটা কি সহসা চলে যাবে? আমার মনে হয় চলে যাবে না। অনেকেই ধারণা, যেমন এখনো সোশ্যাল ডিস্টেন্সিং টা চালু আছে, তো আমরা যে বাজেটটা দেখছি ব্যবসায়ীদেরকে প্রণোদনা দেওয়ার জন্য, সেই ব্যবসাগুলো কতটুকু সেখানে তারা সেই সুবিধা নিতে পারবে এবং বিজনেস কনফিডেন্স, কনজিউমার কনফিডেন্স কিরকম ভাবে বাড়বে সেটা কিন্তু আমরা জানি না। তাছাড়া অস্ট্রেলিয়া বিশেষভাবে নির্ভর করে হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টস এর উপরে, তারপরে পার্মানেন্ট মাইগ্রেশন এর উপরে, এবং এগুলোও কিন্তু আগামী বছরের শেষের দিক ছাড়া এগুলো কিন্তু উন্নতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর আমরা আশা করছি যে একটি ভ্যাকসিন হয়তো পেয়ে যাব, কিন্তু সম্ভবত সেই ভ্যাকসিনটা আগামী বছরের মাঝামাঝির পূর্বে আসবে না। তো সবকিছু মিলিয়ে মনে হচ্ছে যে এই সংকট কতটুকু কাটবে আমি পুরোপুরি নিশ্চিত নই, এবং আমার মনে হয় কেউই পুরোপুরি নিশ্চিত নয়।
তো জব সিকার পেমেন্ট গ্রহণকারীরা যাদের বয়স ১৬ থেকে ৩৫, তাদের নিয়োগ দিলে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে জব মেকার হায়ারিং ক্রেডিট দেবে সরকার। এতে করে কি সরকার বেকারত্ব কমাতে ও অর্থনৈতিক চাকা সচল করতে পারবে বলে মনে হয়?
আমার মনে হয় এটি একটি ভালো উদ্যোগ, এই কারণে যে এটা যারা নিয়োগকারী তাদেরকে অবশ্যই একটা প্রণোদনা দেবে। আবার অনেকে যারা যুবক চাকরি খুঁজছেন তারাও হয়তো খুব সহজে চাকরিটা পেয়ে যাবে, এবং এর যে শর্তগুলো সেটাও কিন্তু খুব একটা কঠিন না। যেমন একজনকে সর্বনিম্ন ২০ ঘন্টা কাজ করতে হবে, এবং এর সাথে যারা শিক্ষানবিশ এবং প্রশিক্ষণার্থী তাদের জন্য। এখন যেটা প্রবলেম হচ্ছে যে এখন এখানে যেটি সমস্যা সেটা হচ্ছে যে সরকার ভাবছেন যে এতে করে প্রায় ৪৫০,০০০ নতুন চাকরি হবে, এবং বেকারত্বের হার সম্ভবত তারা ৬%, যেটা এখন ৭.২৫% আছে, সেটা ৬% পর্যন্ত নেমে আসবে। কিন্তু একটি সমস্যা হচ্ছে অর্থনীতিবিদরা একটি টার্ম ব্যবহার করেন, সেটা হচ্ছে টাইম ল্যাগ। বাংলায় কি বলবো জানি না, হয়তো সময়ের বলতে পারি যে একটা প্রণোদনা দিলেই যে একটা ব্যবসা শুরু হয়ে যাবে, তারা লোক নিয়োগ করা শুরু করবে, এই টাইম ল্যাগটা ৬ থেকে ১২ মাস কিংবা ১৮ মাস পর্যন্ত হতে পারে। তো সেজন্য এখন দেখা যাক, বাজেট তো জাস্ট পেশ করা হলো, এতে কতটুকু বিজনেস কনফিডেন্স বা ব্যবসায়ীদের আত্মবিশ্বাস বাড়ে আসলে বেকারত্ব কতটুকু কমবে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সবচেয়ে তাৎপর্যপূর্ণ এই বাজেটে কারা লাভবান হচ্ছেন এবং কারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন?
এটি একটি সুন্দর প্রশ্ন, এবং আমার মনে হয় যে অবশ্যই অনেকেই লাভবান হবেন। আমরা তো বললাম যে যারা চাকরি প্রত্যাশী তারা তো লাভবান হবেন, ব্যবসায়ীরা লাভবান হবেন, এছাড়া অস্ট্রেলিয়ার সামাজিক নানা স্তরের লোকেরা যারা ফার্স্ট হোম বাই করবে, সরকার বলেছেন যে আরো ১০,০০০টি জায়গা প্রসারিত করা হবে ফার্স্ট হোম বায়ার যারা মূলত তরুণরাই এই অস্ট্রেলিয়ান ফার্স্ট হোম লোন ডিপোজিট স্কিমের সহায়তা নিয়ে থাকেন। এছাড়া প্রবীণ অস্ট্রেলিয়ানদের জন্য বেশ কিছু সুবিধা রয়েছে, তাদের জন্য ১.৬ বিলিয়ন ডলার গভর্নমেন্ট খরচ করবেন অতিরিক্ত হোম কেয়ার প্যাকেজের জন্য। পরিবহন খাতেও সরকার বেশ খরচ করবেন, এবং এতে বিভিন্ন প্রদেশগুলোতে বড় বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে, এবং এখানে অনেক লোক কাজ পাবেন কারণ এই প্রকল্পগুলো অলরেডি চালু আছে। এছাড়াও এই বাজেটের একটা বড় বেনিফিশিয়ারি হবে যারা সাধারণ মানুষ, কারণ গভর্নমেন্ট এখন চিকিৎসা খাতেও আরো অর্থ ব্যয় করবেন। যেমন এখন বলা হয়েছে যে ১.৮ মিলিয়ন ডলার অতিরিক্ত খরচ করা হবে অস্ট্রেলিয়ানরা যাতে ১০টা অ্যাডিশনাল থেরাপি সেশন পান আন্ডার মেডিকেয়ার। তো এই ধরনের আমার মনে হয় যে জব সিকার ব্যবসায়ী এবং সাধারণ জনগণ স্বাস্থ্য খাতে আর যোগাযোগ ব্যবস্থার বিভিন্ন বড় বড় প্রকল্প তৈরি হচ্ছে, সেখানেও অনেক লোক তাদের কাজ পাবেন এবং তাদের কাজ অনেকদিন ধরে চলবে।
২০২০-২১ অর্থবছরের বাজেটটি ব্যবসায়ী সম্প্রদায়ের দ্বারা ব্যাপকভাবে স্বাগত জানানো হয়েছে, তবে কিছু সতর্কতার অন্যরা শুনিয়েছেন। তো বলা হচ্ছে পুরাতন ব্যবসার জন্য এটি ভালো বাজেট, নতুন ব্যবসায়ীরা তাদের ক্ষতি কাটিয়ে উঠতে পারবে কি এই বাজেটে, আপনার কি মনে হয়?
আমার মনে হয় যে নতুন যারা তারা অনেকেই কিন্তু নতুন ব্যবসায়ী যারা স্টার্টআপস, এরা অনেকেই উষ্ণা প্রকাশ করেছেন। যেমন অনেকে বলছেন যে গভর্নমেন্ট যে রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের জন্য যে ইনসেন্টিভ দেবেন, সেই ইনসেন্টিভ গুলা সাধারণ রিসিপিয়েন্ট হবে প্রতিষ্ঠিত ব্যবসায়ীরা, কারণ যারা স্টার্টআপ তাদের ইতিমধ্যেই ১৯ তাদের থামিয়ে দিয়েছে এবং তাদের প্রবৃদ্ধি অনেক কমিয়ে দিয়েছে, এবং সেক্ষেত্রে তারা আরো সতর্ক হবেন। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বড় ব্যবসাগুলো তারা এই যে এই বাজেটে গভর্নমেন্ট অনেক সুবিধা দিয়েছেন, যেমন ধরেন টেম্পোরারি এক্সপেন্সিং, যেটা বলে যে যেকোনো অ্যাসেট যা কিনবেন এবং যেগুলো ২০২২ সনের ৩০শে জুনের মধ্যে ব্যবহার করা হবে সেগুলো রাইট অফ করতে পারবেন, তার মানে হচ্ছে যে সেগুলো একটা ইনভেস্টমেন্ট হিসেবে দেখাতে পারবেন। এবং এছাড়া কেউ যদি ২০১৯-২০ সনে লস করে, সেই লস গুলোকে যদি বা সামনের ২-৩ বছর লস করে, তাহলে যেই বছর আগে গত ২০১৮-১৯ সনে যারা ব্যবসা লাভ করেছেন সেগুলো দিয়ে অফসেট করা যাবে। তো এই ধরনের নানা রকম সুবিধা রয়েছে, এবং এই সুবিধাগুলো কিন্তু বোঝাই যাচ্ছে যে এগুলো যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী, এই লস ক্যারি বা কিংবা অ্যাসেট রাইট অফ এর ব্যাপারটা, এগুলো বড় ব্যবসায়ীদের জন্যই প্রযোজ্য, এবং ছোট ব্যবসায়ীরা কতটুকু এ থেকে সহায়তা নিতে পারবেন আমার সন্দেহ রয়েছে।
ডক্টর মামুন আলা, SBS বাংলাকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।
এরকম গল্প আরও শুনতে চান? শুনুন অ্যাপল পডকাস্ট, গুগল পডকাস্ট, স্পটিফাই কিংবা যেখান থেকেই আপনি আপনার পডকাস্ট সংগ্রহ করেন।